শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন এবং ফার্সি 5 ইসফান। রেডিও তেহরানের শান্তি অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাংলাদেশে নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র শবে বরাত ও ইমাম মাহদী আলাইহিসসালাম শীর্ষক বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসলামের শক্তির কারণে ইহুদিবাদীরা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে পারেনি, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোন পণবন্দী মুক্তি পাবে না, নিজের অবস্থানে অটল রয়েছে হামাস। বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির মন্ত্রিসভা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, যে শক্তির কারণে শত্রুদেরকে গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে না পারার হতাশায় ডুবতে হয়েছে, তা হল ইসলামের শক্তি। ইউরোপ ও আমেরিকার তরুণেরা এখন পবিত্র কোরআন ঘেঁটে এটা খোঁজার চেষ্টা করছে যে এখানে কি আছে যা এতে বিশ্বাসীদেরকে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করে তোলে। খুজিস্তান প্রদেশের 24,000 শহীদ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিত্বরা আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পশ্চিমা সভ্যতা সবসময় মানবাধিকার ইস্যুতে ভণ্ডামি করে। একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তারা এর বিরুদ্ধে হইচই শুরু করে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল 3-4 মাসে গাজায় 30,000 মানুষকে হত্যা করার পরও তারা চোখ বন্ধ করে রেখেছে যেন কিছুই ঘটেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমাদের কেউ কেউ হয়তো মুখে বলছে যে ইসরায়েল কেন হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা মুখে একটা কিছু বলে, কিন্তু কাজের বেলায় তারাই দখলদার ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করছে, অস্ত্র দিচ্ছে এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। হামাসের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে হামাস 2 সপ্তাহ আগে যে প্রস্তাব দিয়েছিল এখনও তাতে অটল রয়েছে। হামাস তার সুর নরম করেছে বলে কোনো কোনো গণমাধ্যম যে দাবি করেছিল তা সত্য নয়। হিব্রু দৈনিক ইয়েদিউদ অহরনুত জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ইসরায়েলি প্রতিনিধিদল বলেছে, হামাস এখনও তার এই অবস্থানে অটল রয়েছে যে গাজা উপত্যকা থেকে পুরোপুরিভাবে ইহুদিবাদী সেনা প্রত্যাহার করতে হবে। দখলদার সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দী মুক্তি পাবে না। দখলদার ইহুদিবাদ ইসরায়েলকে যুদ্ধাপরাধ সংগঠনে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গুপ্তচরবৃত্তির মিশন চালাচ্ছে। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান এই অভিযোগ করেছেন। বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন বিমান থেকে গুপ্তচরবৃত্তির অভিযান পরিচালনা করে সেই তথ্য ইহুদিবাদ ইসরায়েলকে গণহত্যা চালানোর জন্য সরবরাহ করা হচ্ছে। কোন ধরনের বিমানের সাহায্যে আমেরিকা গাজায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছে হামাসের পলিট ব্যুরোর এই সদস্য সুনির্দিষ্টভাবে তা উল্লেখ না করলেও সাধারণত আমেরিকা সারা বিশ্বে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করে থাকে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা দখলদার ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। মার্কিন প্রশাসন এ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির বিরুদ্ধে 3 বার ভেটো দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে স্থিতিশীল অগ্রগতি সাধিত হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবিধানিক আদালত বিষয়ক বাংলাদেশ ভারত যৌথ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে স্থিতিশীল অগ্রগতি সাধিত হয়েছে। শনিবার সকালে ঢাকায় 21 শতকে দক্ষিণ এশীয় সাংবিধানিক আদালত এই সংক্রান্ত 2 দিন ব্যাপী বাংলাদেশ ভারত যৌথ আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্বে যোগ দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানের শুরুতেই তিনি সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ও ভারতের অতিথিদের হাতে। পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর ক্ষমতা জনগণের হাতে ছিল না, সেটা ক্যান্টনমেন্টে বন্দী ছিল। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার।
প্রায় 21 বছর সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ক্ষমতাটা তাদের হাতেই কক্ষগত ছিল।
অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারীদের আদালত অবৈধ ঘোষণা করায় বিচার বিভাগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃতজ্ঞতা জানাই সেই সব জজ সাহেবদের যারা এই একটি রায় দিয়েছিলেন যে এই ক্ষমতা মার্শাল জারি এবং সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল, এটা অবৈধ।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ বলেছেন, তারা আশা করেননি যে রাজ্য থেকে 370 ধারা বাতিল হবে। আজ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। ওমর আবদুল্লাহ বলেন, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের আগে এবং পরে আমরা নিজের দেশেই ঘরে বন্দী ছিলাম। আমার পরিবারকে গৃহবন্দী করা হয়েছিল, আমাদের সব ফোন বন্ধ ছিল। তার অভিযোগ, তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। ওমর বলেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করেছি, কিন্তু এ সময়ে আমাদেরকে জনগণের মধ্যে বের হতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, 2019 সালের 5 আগস্ট ভারতের মুসলিম প্রধান জম্মু কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা সম্বলিত সংবিধানের 370 ধারা বাতিল করে কেন্দ্রের শাসন জারি করে কেন্দ্রীয় সরকার। ওই ধারা বাতিলের পর সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির মন্ত্রিসভা। এ সম্পর্কে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন, 1935 সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন এখন আর আমাদের রাজ্যে প্রয়োজন নেই। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
বিজেপি শাসিত অসমে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন বাতিল হচ্ছে। গতকাল শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে রাজ্যটিতে 1935 সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল হতে চলেছে। একই সঙ্গে বহুল আলোচিত অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন, ব্রিটিশ আমলের আইন এখন রাজ্যে প্রয়োজন নেই। আগামীতে রাজ্য বিধানসভায় বিল পেশ করবে সরকার। মন্ত্রী জয়ন্ত বলেন, আমরা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছি এবং বিবাহ বিষয়ক আইন সংশোধন এর মধ্যে অন্যতম। 1935 সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন এখন আমাদের রাজ্যে প্রয়োজন নেই। ওই ইস্যুতে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1935 সালের আইন অসমে আর চলবে না। এ প্রসঙ্গে আজ শনিবার ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাদের কাশেমি রেডিও তেহরানকে বলেন,
আমরা ভাবি যে একটা নির্বাচনী চমক, সরকার নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের বিফলতাকে থেকে মানুষের জনসাধারণের দৃষ্টিকে ডাইভার্ট করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য কৌশলের মধ্যে এটাও একটা কৌশল। আর এর দ্বারা এটা মুসলিম জনগণকে এটা বোঝাতে চাইছে যে আমরা মুসলিমদেরকে সাপ্রেস করতেছি, এই কথাগুলো বলে ভোটকে পোলারাইজ করার এটা একটা অপচেষ্টা করে।
বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মাওলানা আব্দুল কাদের কাশেমি বলেন, কেন্দ্রীয় সরকার তো আগেই এ সংক্রান্ত আইন তৈরি করেছে, তাহলে কি ওই আইনে কোনো ত্রুটি আছে যার ফলে আরেকটা আইন আনতে হচ্ছে? এটা রাজ্য সরকারকে স্পষ্ট করা প্রয়োজন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সম্প্রতি পাকিস্তান এবং তার দেশের মধ্যে যেসব নিরাপত্তা চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। দুই দেশের মধ্যে নিরাপত্তার সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য এই চুক্তি সই হয়। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি চুক্তি বাস্তবায়নের বিষয়ে কথা বলেন। এ সময় দুদেশের মধ্যকার সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়েও তারা আলোচনা করেন। জানুয়ারি মাসের শেষ দিকে ইসলামাবাদ সফর করেন আমির আবদুল্লাহিয়ান এবং সে সময় দুই দেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বিষয়ে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে চুক্তি করে। গতকালের ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বাচনের প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান এবং শিগগিরই পাকিস্তানে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন হবে বলে আশা করেন। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, স্থল অভিযান ও নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ সত্ত্বেও গাজা উপত্যকার বেশিরভাগ টানেল ব্যবস্থা অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, এখনও হাজার হাজার হামাস যোদ্ধা ভূপৃষ্ঠের উপরে এবং ভূগর্ভে থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, এখনও উত্তর গাজায় অন্তত 5,000 হামাস যোদ্ধা তৎপর রয়েছেন। অথচ ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট এখন থেকে 2 মাস আগে দাবি করেছিলেন, উত্তর গাজায় হামাস পরাজিত হয়েছে এবং ইসরায়েলি সেনারা সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এদিকে গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করার তারিখ নিয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী গ্যালান্টের সঙ্গে অপর মন্ত্রী বেনি গান্তেজের মতপার্থক্য চলছে বলেও খবর পাওয়া গেছে। ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আবারও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপোড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার এই মন্তব্য করলেন। লুলা ডি সিলভা স্পষ্ট করে বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যা করছে তা কোনো যুদ্ধ নয়, বরং এটি গণহত্যা, কারণ তারা নারী এবং শিশুদের হত্যা করছে। গতকাল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ডি সিলভা বলেন, এটি গণহত্যা, হাজার হাজার শিশু নিহত হয়েছে এবং হাজারো শিশু নিখোঁজ রয়েছে। ইসরায়েলের সেনারা মারা যাচ্ছে না, হাসপাতালগুলোতে নারী এবং শিশুরা মারা যাচ্ছে। এটা যদি গণহত্যা না হয় তাহলে আমি বুঝি না গণহত্যা কাকে বলে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজকের দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের নতুন প্রতিবেদনে দেখা গেছে যে মুদ্রাস্ফীতি বিরোধী নীতি বাস্তবায়ন সত্ত্বেও বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের নতুন প্রতিবেদন অনুসারে দেশটির অর্থনীতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ শরৎকাল থেকে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে এবং এ সময় জিডিপি প্রবৃদ্ধি ছিল 13.5% এবং তেল ছাড়া 2.5%। এছাড়া তেল ও গ্যাস খাত সহ চলতি ফার্সি বছরের প্রথম নয় মাসে জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.7% এবং তেল ও গ্যাস খাত বাদ দিয়ে তা 4.2%। এদিকে ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় ব্যাংক তারল্য বৃদ্ধির হার 25.2% নামিয়ে আনার ঘোষণা দেওয়ার এক মাস পর পরিসংখ্যান কেন্দ্রের নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে মাসিক মূল্যস্ফীতি রেকর্ড সর্বনিম্ন 1.4% পৌঁছেছে। এই পরিসংখ্যানগুলোর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে সংকোচনমূলক নীতিগুলো বাস্তবায়ন সত্ত্বেও ইরানের অর্থনীতি এখনো ইতিবাচক প্রবৃদ্ধির পথে রয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিক ভিত্তি মজবুত এবং তারল্য নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপের মাধ্যমে এটা ইঙ্গিত দিচ্ছে যে দেশটির অর্থনীতি ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাস করার বিষয়ে ইরানের চলতি বছরে সরকারের যে অঙ্গীকার ছিল তা সঠিকভাবেই বাস্তবায়িত হচ্ছে। ইরানের ক্ষুদ্র শিল্প ও শিল্পনগরী সংস্থার সিইও ফারসাদ মোঘিমি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সরকারের অর্জনের কথা উল্লেখ করে বলেছেন, চলতি বছরের শুরু থেকে বন্ধ হয়ে যাওয়া উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালু, নতুন শিল্প প্রকল্প উদ্বোধনের ফলে শিল্প এলাকায় 64,134 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অন্যদিকে এ বছরের প্রথম নয় মাসে ইরানের অর্থনীতির 6.7% প্রবৃদ্ধি অর্জন এমন একটি পরিস্থিতিতে ঘটেছে যেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন নীতি বাস্তবায়ন করেছে। উৎপাদন ইউনিটের উপর কর 25 থেকে কমিয়ে 18 ভাগ করা, ব্যবসায়িক লাইসেন্স প্রদানের সুবিধা প্রদান, উৎপাদন ইউনিটকে অর্থায়নের জন্য বিভিন্ন নীতি বাস্তবায়ন, নির্মাণ ও অবকাঠামোগত বাজেট বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা হয়েছে। যদি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে তবে এটি দেশকে যে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে পরিচালিত করবে এতে কোনো সন্দেহ নেই। এছাড়া বিশ্বব্যাংক সম্প্রতি ইরানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর উপর একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে যে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সরকার বিদেশি মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রাস্ফীতির প্রত্যাশা নিয়ন্ত্রণে সফল হয়েছে।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে, এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের নিত্যপণ্যের বাজার দর নিয়ে আলোচনা এখন বছর জুড়েই, অনেকটা নিয়মে পরিণত হয়েছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। অসাধু ব্যবসায়ীদের কারসাজির কবলে ক্রেতা, সাধারণ ও ভোক্তারা। এখন শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের সংস্কৃতি। দ্রব্যমূল্য নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি মজুদ্দার সিন্ডিকেটদের পৃষ্ঠপোষকতা ও মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আচ্ছা দেখুন, কোথায় পাওয়া গেছে 1,00,000 কত ডিম পাওয়া গেছে মজুদ করে রেখেছে, এই সমস্ত মজুদদারি এইসব সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা তারাই করছে, বিএনপি করছে, এটা তাদের পুরনো অভ্যেস।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেদের ব্যর্থতার দায়ে বিএনপির ওপর চাপাচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগ লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।
প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরা চরমভাবে অসহায় হয়ে পড়েছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে, আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। উনার এ ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গলে বিকৃত হয়ে গেছে।
বাজার নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেছেন রিজভী। এদিকে ঢাকার বাইরে চাঁদপুরে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন,
দেখুন সরকারের তো সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, রমজানে মানুষ যেন স্বস্তির মধ্যে থাকে। ধর্মের লেবাসের ব্যাপারে, পোশাকের ব্যাপারে আমরা যত মনোযোগী, আমরা যদি ধর্মীয় আচরণের ব্যাপারে সেই ক্ষেত্রে আরেকটু মনোযোগী হই, তাহলেই কিন্তু এই মজুতদারি থাকে না, তাহলে এই অতিরিক্ত মুনাফা করার এই প্রবৃত্তি সেটি থাকে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র শবে বরাত ও হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের জন্মবার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা।
শবে বরাত ও ইমাম মাহদি আলাইহিস সালাম, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। 15 শাবান শেকল ভাঙার মহানায়কের জন্মদিন শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আমির হোসেন ও আশরাফুর রহমান। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ন্যায় বিচারের বসন্ত সমাগত। সামেরা থেকে বিশ্বের দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে 15 শাবানের অপূর্ব খুশবু। মাহদির আলোকিত অস্তিত্ব প্রাণে প্রাণে জাগিয়ে তুলছে আনন্দের মহাসমীরণ। পবিত্র শবে বরাত বা 15 শাবান বিশ্বের মুসলমানদের মধ্যে ইসলামের প্রাথমিক যুগ থেকেই কিংবা অন্তত প্রায় 1200 বছর ধরে একটি বিশেষ পবিত্র ও আনন্দঘন দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। অনেক বিশিষ্ট সুন্নি মনীষী মনে করেন সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর মধ্যে 15 শাবান অন্যতম। ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগি করা হয়। আলেমদের অনেকেই মনে করেন এই রাতের ইবাদত বন্দেগি কবুল হয় এবং মুসলমানের সব গোনা মাফ করিয়ে নেয়ার এক উপযুক্ত সুযোগ দেয়া হয় এই রাতে।
চিন্তাবিদ ও দার্শনিকরা প্রাচীন যুগ থেকে আদর্শ সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখেছেন, যেমন প্লেটো তার কল্পিত ইউটোপিয়ায়, ফারাবি তার সূর্যের নগরে, টমাস মোর তার কল্পিত পৃথিবীর স্বর্গে আদর্শ সমাজ বা দেশ গড়ার স্বপ্ন তুলে ধরেছেন। খোদাই ধর্মগুলোও মানুষকে ধ্বংস, লাঞ্ছনা ও বঞ্চনা থেকে মুক্তিদানকারী সর্বশেষ ত্রাণকর্তার আবির্ভাবের সুসংবাদ সব সময় দিয়ে এসেছে। সর্বশেষ ত্রাণকর্তার শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল সবার মধ্যে উচ্চ শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের আলো ছড়িয়ে দেয়া, ন্যায় বিচার, নিরাপত্তা, শান্তি এবং সবার জন্য সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রতিষ্ঠা। সর্বশেষ ত্রাণকর্তার আবির্ভাবের যুগকে শেষ জামানা বা অ্যাপোক্যালিপসি বলা হয়। অবশ্য প্রত্যেক ধর্ম ও সম্প্রদায় ইতিহাসের শেষ অংশকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে চিত্রিত করে আসছে। এসব বর্ণনার অধিকাংশের মধ্যেই অক্ষ শক্তি বা অসত্যের পক্ষের শক্তিগুলোর সাথে সর্বশেষ ত্রাণকর্তার অনুগত বাহিনীর রক্তাক্ত ও ভয়াবহ যুদ্ধ ঘটান এবং এসব ত্রাণকর্তার অনুগত বাহিনীর বিজয়ী হবার কথা বলা হয়েছে।
মুসলমানদের মধ্যে অনেকেই মনে করেন 15ই শাবান হল মানবজাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের 11তম সদস্য ইমাম হজরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 225 হিজরিতে ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। তার আগমনে সকল আধার দূর হয়ে বিশ্বে আসবে ঝলমলে ভোর।
তুমি আসবে জানি ধারা ধামে করতে আধার দু কাটাবে অমানিশা দেখাবে আলোর দিশা আনবে ঝলমলে ভোর সেই আশাতে বুক বাঁধি তুমি আসবে জানি আসবে ইমাম মাহদী তুমি আসবে জানি আসবে ইমাম মাহদী। শুনি শুধু মজলুমের কান্না দেখি সব তাগুতি আয়োজন ভাঙাতে মোদের নীর কাপাতে জালিমের ভিড় তোমাকে আজ বড় প্রয়োজন দিকে দিকে শুনি শুধু মজলুমের কান্না দেখি সব তাগুতি আয়োজন ভাঙাতে মোদের নীর কাপাতে জালিমের ভিড় তোমাকে আজ বড় প্রয়োজন আলোকিত করবে এ সমাজ বিশ্ব করবে এ সমাজ বিশ্ব ছড়িয়ে কোরআনের নূর ছড়িয়ে কোরআনের নূর।
বাংলাদেশি গীতিকার ও সুরকার রফিকুল ইসলাম রিমনের কণ্ঠে গানটি শুনলেন। এই গানে ইমাম মাহদী আলাইহি সালামের আগমনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা কাসাসের 5ম আয়াতে বলেছেন, আমি ইচ্ছা করলাম যে যাদের পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতৃত্ব দান করতে এবং তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতার উত্তরাধিকারী করতে। এই আয়াতে তাৎপর্য অনুযায়ী এমন এক যুগ আসবে যখন বিশ্বব্যাপী ন্যায়পরায়ণ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠিত হবে, আর ওই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরই নেতা হবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি পুনঃপ্রতিষ্ঠা করবেন মানুষের প্রকৃত মর্যাদা।
মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এমন সময় বিশ্বে পুনরায় আবির্ভূত হবেন যখন বিশ্বব্যাপী অবিচার ও জুলুমের মাত্রা বাড়তে থাকায় একদিকে ইমানদারদের ইমান ও প্রতিরোধ বাড়তে থাকবে এবং দুর্বল চিত্তের অধিকারী জনগণ ক্রমেই মুক্তির ব্যাপারে বেশি আশাহীন হতে থাকবেন।
শিয়া ও সুন্নি সূত্রগুলোতে প্রসিদ্ধ এক বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানব জাতি অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কল্যাণ অর্জন করবে। ইমাম মাহদী আলাইহিসসালামের দানশীলতা ও মানব জাতির প্রতি তার মমত্ববোধ এবং ভালোবাসাও এই রেওয়ায়েত থেকে স্পষ্ট। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর যুগে আমার উম্মত এমন নেয়ামত লাভ করবে যে তারা পূর্বে কখনোই তা লাভ করেনি। আকাশ থেকে তাদের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং তখন পৃথিবীর বুকে সব ধরনের উদ্ভিদই জন্মাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানব সমাজ প্রথমে দারিদ্র্যমুক্ত ও অভাবমুক্ত একটি সমাজে পরিণত হবে। পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তার মাধ্যমে আবাদ হয়ে যাবে।
বন্ধুরা, যুগের নেতা ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশি কবি ও ছড়াকার শাহনওয়াজ তাবিবের লেখা একটি কবিতা শোনা যাক।
আল মাহদী, মাহদী ইমাম, আল মাহদী, মাহদী ইমাম, আওলাদি রাসূল, মা ফাতেমার সন্তান, আল মাহদী, মাহদী ইমাম, হাসান আসকারি সীতা মহান, মা নার্গিস কোলে পান পনেরো সাবান, এলেন ধরায় সাহেবে জামান, কায়েমে ইমাম, মাহদী ইমাম, আল মাহদী, মাহদী ইমাম, ন্যায়ের প্রতীক তুমি সাহেবে জামান, তোমার প্রকাশে জুলুমের অবসান, তোমার পথপানে কৃষিত এ প্রাণ, কায়েমে ইমাম, মাহদী ইমাম, আল মাহদী, মাহদী ইমাম, যেই দিল শূন্য তুমি বিনে, দোয়া করো সে যেন তোমারে চিনে, হেদায়েত দাও তুমি অন্তরে মোর, কায়েমে ইমাম, মাহদী ইমাম, আল মাহদী, মাহদী ইমাম, চরণে তোমার আমি পাই যেন ঠাই, তুমি আল্লাহর হুজ্জাত কোথা আমি যাই, তুমি দিনে অধমের কোন গতি নাই, কায়েমে ইমাম, মাহদী ইমাম, আল মাহদী, মাহদী ইমাম।
ইমাম মাহদী আলাইহিসসালামকে নিবেদিত কবিতাটি শুনলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাঁর উম্মত মাহদীর কাছে এমনভাবে আশ্রয় নেবে যেমনভাবে মক্ষী রানীর কাছে মৌমাছির আশ্রয় নিয়ে থাকে। তিনি পৃথিবীকে ঠিক সেভাবে ন্যায় বিচার দিয়ে পূর্ণ করে দেবেন যেভাবে তা অন্যায়, অবিচার ও বৈষম্য দিয়ে পূর্ণ হবে, আর সমগ্র মানব জাতি ঠিক তাদের আদি সমাজের মতো হয়ে যাবে। তিনি কোনো ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করবেন না এবং কোনো রক্ত ঝরাবেন না তথা অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না। সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত হয়েছে, যে বছর আল কায়েম আল মাহদী আবির্ভূত হবেন এবং কিয়াম করবেন সে বছর ২৪ বার পৃথিবীর ওপর মুষলধারে বৃষ্টি বর্ষিত হবে, যার বরকত ও কল্যাণকর প্রভাব সর্বত্র দৃষ্টিগোচর হবে।
ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, জ্ঞান ২৭টি অক্ষর সমতুল্য। সকল নবী রাসুল সম্মিলিতভাবে যা এনেছেন তা আসলে জ্ঞানের দুটি অক্ষর স্বরূপ। মানব জাতি মাহাদির আবির্ভাবের দিবস পর্যন্ত এ দুটি অক্ষরের বেশ কিছু জানতে পারবে না। আর যখন আল কায়েম আল মাহদী আবির্ভূত হবে ও কিয়াম করবে, তখন তিনি জ্ঞানের অবশিষ্ট ২৫টি অক্ষর বের করে তা মানব জাতির মধ্যে প্রচার করবেন, আর এভাবে সে জ্ঞানের ২৭ ভাগই প্রচার করবে ও জনগণের মাঝে ছড়িয়ে দেবে। শ্রোতাবন্ধুরা, বর্তমান পৃথিবী দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদীর আগমন ত্বরান্বিত হোক এই প্রত্যাশা সবার। বাংলাদেশি কবি ও লেখক আমিন আল আসাদের প্রত্যাশাও তাই। তার প্রত্যাশার কথা শুনব তারই উচ্চারণে।
একরত্তি স্বস্তিতে নেই পৃথিবীর মানুষ এখন। নীতিহীন বিপন্ন দুনিয়ায় আমরা বড় অসহায় জাতি। দিকভ্রান্ত মাটিহীন তরণীতে ভাসছি উত্তাল তরঙ্গে, সীমাহীন ভ্রান্তির মহাসমুদ্রে। শুধু বিশ্বাসীরাই নয়, জগতের সমুদয় শান্তিকামী মানুষ সন্ধানে রয়েছে কোনো এক মহান সাহায্যকারীর। হে ইমাম, আপনার প্রতীক্ষায় অপেক্ষমান পৃথিবীর নিপীড়িত মানবতা, অপেক্ষমান প্রাণীকুল, উদ্ভিদ, প্রকৃতির সকল কিছুই। সৃষ্টির সেরা মানুষ আজ লিপ্ত হয়েছে ভয়ানক আত্মহননে। মহাসত্যের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদের দানবীয় হুঙ্কারে আর সন্ত্রাসের ঝাঁঝালো আওয়াজে ত্রস্ত বসুন্ধরা। আপনার সান্নিধ্যহীনতায় বেখবর মানুষ শান্তি শান্তি বলে ছুটছে প্রান্তরে প্রান্তরে। তথাকথিত বিশ্ব সংস্থাগুলোর দুয়ারে দুয়ারে করা নাড়ছে, অনিশ্চিত মরিচিকায় আছড়ে পড়ছে তাদের ব্যর্থ হাহাকার। অবিরাম হানাহানি, সম্পর্কের টানাপোড়েনের ভীষণ তেজস্ক্রিয়ায় ঝলসে যাচ্ছে মানব হৃদয়, মরে যাচ্ছে জলজ ফলবান বৃক্ষ, ধূসর হয়ে যাচ্ছে বিস্তীর্ণ সবুজ, লণ্ডভণ্ড আজ প্রকৃতির নিয়ম কানুন। ভূমিকম্প, ভূমিদশ, সুনামি, প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস, টর্নেডো, বন্যা, খরতাপ, দাবদাহ, জলস্থলে যত বিপর্যয় আজ মানুষেরই ফুলে, মানুষেরই হাতের অর্জন। হেন বিবংশের সন্তান প্রকাশিত হন, আপনার পদস্পর্শে পুনরায় সুশোভিত হোক পৃথিবীর বিশাল কুবাস, ধরণী ধন্য হোক আপনার পুনরাবির্ভাবে, আপনার আগমন ত্বরান্বিত হোক হে ইমাম, বর্ষিত হোক আপনার উপর হাজার সালাম।
ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনে ধরণী হবে ধন্য, তাঁর পদস্পর্শে সুশোভিত হবে আমাদের বসুন্ধরা। ইমাম সাদিক আলাইহিসালাম বলেছেন, আল কায়েমের যুগে প্রাচ্যে বসবাসরত মুমিন ব্যক্তি পাশ্চাত্যে অবস্থানকারী নিজ ভাইকে দেখতে পাবে, এবং যে ব্যক্তি পাশ্চাত্যে আছে সেও প্রাচ্যে বসবাসরত তার ভাইকে দেখতে পাবে। ইমাম মাহদি আলাইহিসালামের সাথে সংশ্লিষ্ট রেওয়ায়েতসমূহ থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে তিনি যে বিশ্ব ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন তা হযরত সুলাইমান আলাইহিসালাম ও বাদশাহ জুলকারনাইনের রাজত্ব অপেক্ষাও বিশাল। রেওয়ায়েতসমূহের ভিত্তিতে ইমাম মাহদি আলাইহিসালামের হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে, যার ফলে এমন কোনো জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া হবে না, আর পৃথিবীর বুকে এমন কোনো বিধ্বস্ত অঞ্চলও বিদ্যমান থাকবে না যার পুনর্গঠন ও আবাদ করা হবে না।
ইমাম মাহদি আলাইহিসালামের বিশ্বজনীন সরকার পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত অব্যাহতভাবে চলতে থাকবে, আর তারপর তার সন্তান সন্ততিগণ যারা তারই আদর্শ ও পথ নিরবচ্ছিন্নভাবে সংরক্ষণ ও অনুসরণ করবেন তারাই শাসন কর্তৃত্ব পাবেন, আর তখন কতিপয় নবী এবং আহলে বাইতের কয়েকজন ইমাম পুনঃ প্রত্যাবর্তন করবেন এবং তারা এই বিশ্বের পরিসমাপ্তি কাল পর্যন্ত রাজত্ব করবেন ও ইসলামী শাসন ব্যবস্থা অব্যাহত রাখবেন। এ কারণেই আকাশ বাতাস সহ গোটা পৃথিবীতে খুশির হিল্লোল বয়ে যাবে। কবি জাফর পাঠান তার নিজের লেখা কবিতায় এ সম্পর্কে লিখেছেন,
খুশি আকাশ বাতাস তাবৎ ভূমণ্ডল, যার আগমনে বইবে আনন্দ হিন্দল, অশান্তিকে করবে শান্তি মশালে উজ্জ্বল, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন প্রাঞ্জল, তার আগমনী বার্তা দেবে শিয়াম মাস, একই মাসে চন্দ্র সূর্য গ্রহণ উচ্ছ্বাস, হবে 40 বছরে নুরালোর প্রকাশ, মেটাবেন ভবের যত শান্তির পিয়াস, গড়বেন সত্যার সাথে সৃষ্টির সম্পর্ক, ভাঙবেন এদিদি বিশ্বাস হয়ে সতর্ক, ফাতেক বেল ললিত লেলিহান ওই ঘাটি, ভেঙ্গে হবে চুরমার রবে ইমান খাটি, কালবি শিক্ষায় শিক্ষিত আধ্যাত্মিক জ্ঞানী, রাসুল নূরে নূরান্বিত তার মুখখানি, তার নূরেতে ঢেকে যাবে যত কৃষ্ণ কালো, উঠবে চলে রাসুলের বিনীতভা আলো, ইসলামের শত্রু আজ উন্মত্ত উদ্যত, মুনাফেক মুসলিমরা যত নত তত, অধীর আগ্রহে অপেক্ষমান সত্যবাদী, কখন এসে ধরবে হাল ইমাম মাহদি, কখন এসে ধরবে হাল ইমাম মাহদি।
ইমাম মাহদি আলাইহিসসালাম আবির্ভূত হয়ে পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করুক, এটা প্রতিটি শান্তিকামী মানুষের প্রত্যাশা। মহান আল্লাহ হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব ত্বরান্বিত করুন এ প্রত্যাশা করে, এবং সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের বিশেষ আলোচনা।
ইসলামের ছায়া তলে মানুষেরা দলে দলে আসবে তোমার দাওয়াতে, অন্যায় বিচার দুর্নীতি অনাচার দূর হবে তোমার ছোঁয়াতে, ইসলামের ছায়া তলে মানুষেরা দলে দলে আসবে তোমার দাওয়াতে, অন্যায় অবিচার দুর্নীতি অনাচার দূর হবে তোমার ছোঁয়াতে, ধ্বনিত হবে জানি সকলের কণ্ঠে। আসবে জানি ধরাধামে উড়তে আধার দূর, কাটাবে অমানিশা দেখাবে আলোর দিশা আনবে ঝলমলে ভোর, সেই আশাতে বুক বাঁধি তুমি আসবে জানি আসবে ইমাম মাহদি, তুমি আসবে জানি আসবে ইমাম মাহদি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ ২৪শে ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ ভাঙচুর। প্রথম আলো। ইত্তেফাক, সক্রিয় ২ শতাধিক কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে শতাধিক গডফাদার। নিত্যপণ্যের দাম কমছেই না। মানব জমিন। ডেইলি স্টার বাংলা লিখেছে, আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব, দেশের জন্য যে কাজ করি সেটাই করব। ডক্টর ইউনুস। মানব পাচার প্রতিরোধ আইনে মামলা খালাস, ৯৫% আসামি। যুগান্তর কলকাতা শিরোনাম। সাংসদরা দলবদলের মুখে বিএসপিতে ভাঙন, আনন্দবাজার পত্রিকা। এক সপ্তাহে ৩ বার বাংলায় মোদি, সংবাদ প্রতিদিন। সন্দেশখালীর মানুষ চান শাহজাহানের শাস্তি, কমিশনের রিপোর্ট বলছে অন্য কথা। গণশক্তি। মোদি হ্যাসিবাদী, জবাব গুগলের, ক্ষুব্ধ দিল্লি আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। ইত্তেফাকের একটি খবরের শিরোনাম এরকম, সক্রিয় ২ শতাধিক কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে শতাধিক গডফাদার। খবরটিতে লেখা হয়েছে, রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ২ শতাধিক কিশোর গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে। বিপথগামী কিশোররা এলাকায় মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এমনকি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। সর্বশেষ গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা ও ভোলার দৌলতখানে কিশোর গ্যাং গ্রুপের হামলায় ২ জন নিহত হয়েছে। এ কিশোর গ্যাং গ্রুপগুলোর নিয়ন্ত্রণ করছে শতাধিক গডফাদার। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন, বিপথগামী এসব কিশোর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, এমনকি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। এই কিশোর গ্যাং গ্রুপগুলো নিয়ন্ত্রণ করছে শতাধিক গডফাদার।
মানব পাচার প্রতিরোধ আইনে মামলা খালাস 95 ভাগ আসামি যুগান্তরের এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ভালো কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অনেকে। কেউ বাধ্য হচ্ছেন পতিতা বৃত্তিতে, কেউ কাজ না পেয়ে ঘুরছেন রাস্তায়, কেউ বিনা অনুমতিতে প্রবাসে অবস্থান করতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন কারাগারে, কাউকে আবার জিম্মি করে নির্মম নির্যাতনের মাধ্যমে নেওয়া হচ্ছে মুক্তিপণ। অনেকে মোটা অঙ্কের টাকা খরচ করে বিদেশে গিয়ে পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ। একই ধরনের ঘটনা ঘটছে দেশেও। এসব ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়, তবে 95% আসামি খালাস পেয়ে যান, ফের জড়ান পুরনো অপরাধে। এভাবে মানব পাচারের অপরাধ বেড়েই চলছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী ও শিশুরা।
গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে জাতি হিসেবে আমরা টিকব না। ডক্টর ইউনুস, মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আমি চারদিকে বিপদের মধ্যে আছি, এ অবস্থায় কথা না বলা নিজেকে রক্ষা করার একটা সুবিধা, যত কম কথা বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বেঁচে যাব। 12 তারিখে আমাদের অফিস দখল নিতে গেল, আমরা পুলিশের কাছে গেলাম, পুলিশ বলল আমরা এ ব্যাপারে কিছু করতে পারবো না। শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ডয়েচে ফেলে খালিদ মুহিউদ্দিন জানতে চায় টকশোতে মুখোমুখি প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস এ মন্তব্য করেন, সম্প্রতি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে দেশের সবাইকে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস। এ বক্তব্য ব্যাখ্যা করার অনুরোধ করলে তিনি বলেন, আমরা কেউই গণতন্ত্রের বিরুদ্ধে না, এটা সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে। গণতন্ত্রের কথা সবাই এখন মুখ খুলে বলতে পারছে না।
নিত্যপণ্যের দাম কমছেই না। মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাজারে নতুন সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম সামান্য কমেছে, তবে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এখনো অনেক বেশি। এদিকে বেড়েই চলেছে মাছ, মুরগি ও পেঁয়াজের দাম। এছাড়া বাজারের অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য চড়া দামে আটকে আছে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে ঘুরে এসব চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীরা রমজানের অনেক আগে থেকেই এ ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। দৈনিকগুলোর অপর এক খবরে লেখা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সাংসদেরা দলবদলের মুখে, বিএসপিতে ভাঙন। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিরোধী দলগুলি আগ্রহ দেখানো সত্ত্বেও বিএসপি নেত্রী মায়াবতী জানিয়েছেন তার দল একাই লড়বে উত্তরপ্রদেশে। তবে রাজনৈতিক শিবিরের বক্তব্য, বিএসপির অস্তিত্বই এখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সূত্রের খবর, তাদের 10 জন সাংসদ দলত্যাগী হওয়ার জন্যে অন্য দলগুলির সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। তাদের মধ্যে 4 জন যোগাযোগ করেছেন শাসক দল বিজেপির সঙ্গে, 3 জন কংগ্রেস এবং 3 জন এসপির সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সূত্র জানাচ্ছে, তাদের বিএসপি ত্যাগ সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে শক্তিহীন মায়াবতীর দলিত ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য মাঠে নেমেছে নরেন্দ্র মোদীর দল।
এক সপ্তাহে 3 বার বাংলায় মোদী, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। আগামী 1 মার্চ আরামবাগ, 2 কৃষ্ণনগর এবং 6 তারিখ বারাসাতে সভা, ফলে এক সপ্তাহে 3 বার বঙ্গ সফর করবেন মোদী। এদিকে মোদী ফেসিবাদী, জবাব গুগলের ক্ষুব্ধ দিল্লি। আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফ্যাসিবাদের সাদৃশ্য রয়েছে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনির এই জবাবে ক্ষুব্ধ দিল্লি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কির ক্ষেত্রে এই জবাব দেয়া হয়নি। গুগলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, মোদি রাহুলকে উদ্দেশ্য করে বলেছেন ওর মাথা ঠিক নেই। রাহুল গান্ধীর পাশাপাশি ইন্ডিয়া জোটকেও আঘাত নিয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, দুর্নীতির কারণে উত্তরপ্রদেশ কয়েক দশক ধরে উন্নয়নে পিছিয়ে ছিল। তার বিশ্বাস, উত্তরপ্রদেশের সমস্ত আসন এনডিএতে যাবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসলামের শক্তির কারণে ইহুদিবাদীরা গাজায় ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে পারেনি, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দী মুক্তি পাবে না, নিজের অবস্থানে অটল রয়েছে হামাস। বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির মন্ত্রিসভা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։